शीघ्रो येनो मुखं करोति वाचारं कुमुणं भयते यत्कृपा तमो वन्दे श्रीगुरुवन्दिनतरं नमो महावदन्याय कृष्ण प्रेम प्रदाय कृष्णाय कृष्ण चैतन्य नमने दूरतिशये नमः जगत्पति गोपेश गोपिकावंतो राधाकांत नमस्तुते तप्त कंचन गौरंगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। আমরা যেখানে একত্র সমবেত হয়েছি একটা বিশেষ কারণে, কারণটা আর কিছু নয়, অসমদীয় গুরুপাদ বন্ধ জগৎগুরু নিত্যরই আত্মবিষ্ণু কৃষ্ণপাদ শ্রী শ্রীমৎ ভক্তিপ্রকার কেশব গোস্বামী মহারাজের আজ তিরোভাব বা বিরহ তিথি। জগতের লোক তারা যেভাবে সাধারণের বা নিত্য সিদ্ধ নিত্য মুক্ত মহাত্মার জীবনী লেখেন, জীবনের ইতিহাস লেখেন, তার মধ্যে তারা দুটো জিনিসকে প্রধান বিবেচনা করেন, একটা জন্ম আর একটা মৃত্যু। জগতের লোকের কর্মফলবদ্ধ জীব বিশেষের কর্মকর্মফল আছে, তদনুসারে তাদের জন্ম এবং মৃত্যু উভয় সংগঠিত হয়। কিন্তু স্বয়ং রূপ ভগবান তার এইরকম ধরনের জন্ম মৃত্যুর কথা নাই, সচিদ আনন্দ বস্তু, তার কার্য মৃত্যু নাই। ঠিক সেই আইন অনুসারে নিত্য সিদ্ধ মহাপ্রবণেরও প্রাকৃত জন্মকর্ম নাই, তাদের কর্মকর্মফল ভোগ নাই। সেই কথাই শাস্ত্র তারস্বরে কীর্তন করছেন। আমাদের গুরুপাদ পদ্ম কোন একটা বিশেষ সময়ে তিনি এই জগৎ থেকে চলে গেছেন। কোথায় গেলেন, তাদের যে যাওয়ার স্থান সেই স্থানে গেছেন, বড় বড় ভাবনে। সাধারণ মানুষের ক্ষেত্রে যেটা সম্পূর্ণই অসম্ভব, নিত্য সিদ্ধ নিত্য মুক্ত মহাত্মা পক্ষে সেটা শতসিদ্ধভাবে স্বীকৃত। গুরুপাদ পদ্ম আজ এই পূর্ণিমা তিথিতে আমাদের বঞ্চনা করবার জন্যে জগৎ থেকে চলে গেছে। গুরু বৈষ্ণব কি বঞ্চক যদি প্রশ্ন করা হয়, শাস্ত্র বলছেন হ্যাঁ, একদিকে তারা বঞ্চক, যারা হরিহরি ভজন প্রয়াসী ব্যক্তি, যারা সাধন ভজন প্রয়াসী ব্যক্তি যারা, তাদের জন্য তারা সব রকম ধরনের কষ্ট স্বীকার করছেন। কিন্তু যারা সাধন ভজন করার নামে সব উল্টোপাল্টা করছে করে, তাদের প্রতি নিশ্চয়ই তারা একটু বিমুখ, সেই কথাটা বিশেষ বুঝবার বিষয়। ছেলেপেলেরা যদি ঠিকভাবে বসবাস করে, সাধন ভজন করে, হরিগুরু বৈষ্ণব সেবার জন্য যদি তাদের জীবনটা তারা লাগিয়ে দেয়, সেখানে সবটাই সম্ভব আছে। ঠিক ঠিক উপযুক্ত গার্জিয়ান যারা, তাদের মধ্যে এসব বিচারগুলো আছে। এই সাংসারিক বিচারে
আর পরমার্থ ক্ষেত্রে তো আরো বেশি কড়াকড়ি, আরো বেশি সুন্দর বিচার সেখানে দেখানো আছে। গুরুদেবকে তিনি বান্ধব, অবতীর গতি কিরকম? অবতীর গতি
যার কোন গতি নেই এই সংসারে তার গতি এমন দয়ালু কৃপালু আর কেউ নাই এই সংসার কারাগারে। আমাদের গুরুতত্ত্ব বলতে গেলে বহু কথা আসে, পারমার্থিক কল্যাণ চিন্তা করছে, জাগতিক কল্যাণ চিন্তা করার নামেতে বহু লোকে বহু কিছু প্রচেষ্টা দেখাচ্ছেন, কিন্তু পারমার্থিক কল্যাণ তারা নিজেরাও বোঝেন না আর অপরকেও বুঝান না। সেই ক্ষেত্রে ভগবানের বিশেষ কৃপা যদি আমাদের না থাকে তাহলে আমরা তো পথ খুঁজে পাই না, উপযুক্ত গার্জিয়ান খুঁজে পাই না। যারা স্বতঃপ্রণোদিত ভাবে এই বদ্ধজীবের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা সংসারে দেখে তারা কৃপা করে সাধন ভজনের পথ নির্ণয় করে এবং সেই দিকেই সুশ্রেষ্ঠ ব্যক্তিগণকে পরিচালিত করেন। তারা হচ্ছেন জগৎগুরু তত্ত্ব, আমার গুরু তোমার গুরু তার গুরু। এ একটা কথা আছে বাজারে, মন্নাথ শ্রী জগন্নাথ মদ্গুরু শ্রী জগৎগুরু, কথাটা শাস্ত্রেরই কথা, কিন্তু তার ভিতরেও অজ্ঞ ব্যক্তি অনেক কিছু ভুল দোষ ত্রুটি বের করবার চেষ্টা করেন। জগৎগুরু হবেন যিনি আমার গুরু, তিনি চৈত্য ভগবানের গুরু, তিনি জগৎগুরু। এ কথা শাস্ত্রেরই কথা, এটা কোনো বানানো কথা নয়। আমার গুরুকে আমি একটু বেশি প্রশংসা করে তার স্তুতি করলাম, ভিতরে ভাব আছে আমি একটু আঁকু পাকু ভাব দেখাবো তাহলে হয়তো গুরুদেব সন্তুষ্ট হবেন, কিন্তু বিষয়বস্তুটা তা নয়। তারা যখন অন্তর্যামিত্ব লাভ করেছেন ভগবানের ন্যায় তা তারা তো সবটাই বুঝতে পারেন, অন্তর্যামী তত্ত্ব তা তাদের কাছে নূতন করে আর পড়া দেওয়ার কিছু নাই, স্বতঃসিদ্ধভাবে তারা সব আমাদের ভুল দোষ ত্রুটি সব জেনে শুনে বসে বুঝে বসে আছেন। তথাপি তাকে তাদের সাধন ভজনে উৎসাহ দেওয়ার জন্যে, এই পারমার্থিক লাইনে চলবার জন্য তারা বহু উৎসাহ দান করেন, এটি তাদের বিশেষ কাজ। একটা জিনিস আমি সরস্বতী প্রভুপাদের হরিকথার মধ্যে পেয়েছি, সেখানে তিনি বলছেন স্বয়ং রূপ কৃষ্ণ তিনি গীতা ভাগবত উপদেশ করেছেন, সাক্ষাৎ উপদেশ তাঁর, কিন্তু সেক্ষেত্রে মনে হচ্ছে অবস্থা দেখে তার কথা জগৎ বুঝতে পারেনি, পারছে না তার জন্য। এই চিন্তা করে, এই জগৎ জীবের দুঃখের কথা চিন্তা করে রাধা কৃষ্ণ উভয়ে, রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর হরি শ্রী চৈতন্য মহাপ্রভু এই জগতে অখিল লোকশিক্ষা গুরু জগৎগুরু রূপে আবির্ভূত হলেন। তাহলে জীবকে হরিভজন করানোই মূল গার্জিয়ান যে ভগবান, তার নিশ্চয়ই চিন্তা ভাবনা আছে, সেই জন্যই এই ব্যবস্থা নিয়েছেন তিনি। তোমরা কি করে হরিভজন করবে, কি করে কৃষ্ণ নাম করবে, কি করে কৃষ্ণ ভজন করবে? রাধা কৃষ্ণ ভজন কি করে করবে? নিজে সেটা শিক্ষা দিচ্ছেন, আকুল ক্রন্দন ব্যাকুলতা নিজে দেখাচ্ছেন তার ভাষা চৈতন্য চৈতন্য সকাল চৈতন্য ভগবৎকার সমস্ত চৈতন্য লীলা গ্রন্থে সব রয়েছে। কি অভাব তার, তার তো কোন অভাব নেই। সে নৈব লাভে না সমান প্রশান্তম সেই ভগবান, কিন্তু জীবের দুঃখ দেখে তার প্রাণ কানে, এটা গার্জিয়ানের স্বাভাবিক স্বভাব। সেই জন্য তিনি এসে সাধন ভজন প্রণালী নাম প্রেম প্রচার করতে এলেন। অনেকে পূর্বপক্ষ করে বলছেন কি আর চৈতন্য মহাপ্রভু কৃপা করেছেন, সবই তো তার নিজেরই পারিশ্রমিক সাঙ্গ পাঙ্গ, উদাহরণ তো আছে অনেক, উদাহরণ অনেক আছে। বদ্ধজীবের স্বভাব সবসময় একটা খুঁটিনাটি একটা দোষ ত্রুটি বের করা, সে বৈষ্ণবেরই হোক স্বয়ং ভগবানেরই হোক, তাদের বৃত্তিটাই হল মণিময় মন্দির মধ্যে পিপীলিকা অশ্বতী চিত্রম, এই হল তাদের দুর্ভাগ্য। শাস্ত্র বলছেন তুমি তোমার ভালো দেখো সকলের ভালো দেখো, বুঝতে পারি না আমরা স্বভাব দোষে সবই গণ্ডগোল হয়ে যায় কেটে যায়, এ করলে তো হবে না। চৈতন্য মহাপ্রভুর শিক্ষা বিশেষ করে প্রণাদপি শুনিছে না তরপি সহিষ্ণু না অমানি না মানবেন কীর্তনীয় সদাবরী, এই অমানি মানব কি করে হতে হবে সেটাও শাস্ত্রে বলা আছে। আমার ঊর্ধ্বতন গুরুবর্গ সবাই সেগুলো সুন্দরভাবে বর্ণনা করেছেন শাস্ত্রে। অমানি মানব হইলে কীর্তনে অধিকার দিবে তুমি, বলা হচ্ছে গুরুতত্ত্বকে ভগবানকে কতটা কি, আমি যদি অমানি মানব হতে পারি তাহলে আমার কিছু প্রাপ্তি আছে, আর আমি যদি তা না হতে পারি অথচ যদি দুরাশা অর্জন করি তো কিছুই হবে না হয় না, গণ্ডগোল, দুনিয়াকে ফাঁকি দেওয়া হয় নিজেকে ফাঁকি দেওয়া হয়, ঠিক এই কথাগুলো গুরুবর্গ জানিয়েছেন। শাস্ত্র তো বহু কথাই লেখা আছে আমাদের মঙ্গল সূচক আত্মকল্যাণ সূচক বহু উপদেশ নির্দেশ আছে, কিন্তু আমরা তো সেটা বুঝি না। সদগুরুর যে উপদেশ মানি বিশেষ ক্ষমতা আছে তার ভিতরে, সেই ক্ষমতা নিয়েই তারা জগজ্জীবের প্রতি কৃপালু দয়ার্দ্র চিত্ত, বুঝতে পারি না তো কিছু বুঝব কি করে, যদি আমার আত্মসমর্পণ থাকে শরণাগতি যদি থাকে তাহলে আমার কিছু হবে, আর যদি গুরু বৈষ্ণব ধরুন আমাকে দেখেন মহাদাম্ভিক প্রতিষ্ঠা কাহিনী উল্টো পাল্টা বিচার নিয়ে নারীরাজ ইত্যাদি নিয়ে আমি চলছি তাহলে তারা মুখ ঘুরিয়ে রাখবেন, বারবার বলেও যদি আমি কিছু না বুঝি আমি গুরু প্রতিষ্ঠ পথে যদি না চলি প্র্যাকটিক্যাল ফিল্ডে তাহলে তারা বঞ্চনা করতে পারেন, কিন্তু বঞ্চনা করবার উদ্দেশ্য তাদের নয়, ভগবানের স্বয়ং ভগবানেরও নয় আর তার নিজস্ব পার্শ্ব ইত্যাদিও তা নয়, তারা সবসময় জীবাত্মাকে বদ্ধ জীবাত্মাকে কৃপা করতে চান উন্নীত করতে চান তাদের আত্মকল্যাণ, কিন্তু আমরা তো সেটা বুঝি না। আমার গুরুদেবের আজকে তিরোভাব তিথি, এর জন্য কই আমার হৃদয় তো কাঁদছে না, আমার হৃদয়ে তো অভাব বোধ নাই, আমি যে মহামণি হারিয়ে ফেলেছি, স্পর্শমণি হারিয়ে ফেলেছি, সে চিন্তা ভাবনা তো আমার নাই, ব্যস্ত আছে, খেয়ে পরে ব্যস্ত আছে। কিন্তু চিন্তার বিষয় সাধন ভজন যারা করবেন, আত্মকল্যাণ চিন্তা যারা করবেন, তাদের খুব সাবধান হতে হবে। নরোত্তম ঠাকুর তিনি যে পদ লিখলেন, বন্ধময়ী সাবধান মতে, সাবধান কি সাবধানতা, শাস্ত্র বলছেন অপরাধ কায়েমা যেন, সাবধানতাটা কি অপরাধ কায়েমা যেন, কারণ এই জিনিসটাতে চিন্তার মধ্যে থাকবে আমার অপরাধ হয় না যেন, সেই নাম করতে গেলে ধর অপরাধ, ধান দর্শন করতে গেলে ধর অপরাধ, সেবা করতে গেলে সেবা অপরাধ, গুরু বৈষ্ণবের কাছে থাকতে গেলে সেবা করতে গেলে গুরু অপরাধ বৈষ্ণব অপরাধ, তাহলে এখন বর্মতারা ধরাই কোথায় কি করবো, এত রকমের বাধা বিপত্তি, তো যেখানে যত বাধা বিপত্তি আছে পরমার্থ ক্ষেত্রে সেইখানে প্রাপ্তিটা তত সুলভ, একথা শাস্ত্রে বুঝানো আছে। গুরুদেব যেসব উপদেশ নির্দেশ দিয়েছেন, শাস্ত্র সম্বন্ধে যদি আমরা আলোচনা করি তাহলে দেখব শাস্ত্র হলো শাসন মানি, কার শাসন মানি, উপরওয়ালার শাসন মানি, সেই শাসন মানির কথাই গুরু বৈষ্ণবগণ বলছেন, নিজেদের তাদের কোনো কথা নয়, তারা সেবক সম্প্রদায়কে যে কথাগুলো বলছেন সবই শাস্ত্রের কথা, পজিটিভ নেগেটিভ সাইড। আমার প্রশংসা হলে আমি খুব আনন্দিত হই, আর যদি আমার সমালোচনা হয় তাহলে উঠে পড়লাম গেল সব, তা নয়। গুরু বৈষ্ণবের কাছ থেকে প্রশংসা বাক্য শোনা উচিত নয়, তাহলে তারা যদি দয়া করে কৃপা করে আমাদের পরমার্থ কল্যাণের জন্য শাসন করেন, যে শাসনের আপর না স্নেহ শাসন, সেটা আমাদের পক্ষে পরম মঙ্গল মঙ্গলের কথা, কিন্তু তার সহ্য করতে পারি না, সঙ্গে সঙ্গে বাদ প্রতিবাদ করে ফেলি। নীতিশাস্ত্রে বলা আছে ভৃত্য স্তোত্তরদায়ক, ভৃত্য সেবক, তারা যদি কোনো কিছু বলবার সঙ্গে সঙ্গে যদি উত্তর দিয়ে দেয় উল্টোপাল্টা, তাহলে তাকে মেনে নেওয়া যাবে না, সেটা শুনতে হবে, বুঝতে হবে, ক্রোধের স্থির চিনতে, আমারই কল্যাণের জন্য তো তারা বলছেন, তাদের তো অন্য কোনো সাধ্য নাই। ঠিক চিন্তা ভাবনাটা এইরকমই থাকার দরকার আছে, তাহলে গুরুদেব আমার সঙ্গে কিরম ব্যবহার করবেন, খুব মাইল্ড টাইপের ব্যবহার, মানে আমি মাতব্বর মালিক আর গুরুদেব আমার সেবক, আমার কথা তুমি যদি না শোনেন তাহলে তুমি আমার গুরুদেব না। খুব দুঃখ করে গুরুবর্গ বলছেন, সরস্বতী প্রভুপাদ এক জায়গায় বলছেন, যারা মনে করছেন একটা সংসারে থাকতে গেলে চলতে গেলে একটা গুরু রাখতে হয়, কিরকম নদী পার হতে গেলে মাঝির দরকার, কাপড় চোপড় পরিষ্কার করার জন্য একটা লোকের দরকার, এই যদি কেউ মনে করে আমাকে, তারা সবই বঞ্চিত, তাদের সঙ্গে আমার কোনোদিনই দেখা সাক্ষাৎ হয়নি, হতে পারে না। যারা গুরুর উপরে বিচার করছেন, নিত্য সিদ্ধ নিত্য মহাত্মা, তারা তো বৈকুণ্ঠ বাণী বলেন, তাদের নিজের সাথে কিছুই বলেন না,
তথাপি তাদের ভুল বুঝছি আমরা, মুশকিল হয়ে যাচ্ছে সব দিক দিয়ে, সব দিক দিয়েই আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি। জিনিসটা তো তা নয়, শ্রদ্ধা আরতি থাকা দরকার আছে তো,
শ্রদ্ধা যদি না থাকলো তাহলে কি হইলো, হলো আমাদের উপকারটা কি হলো? কবিরাজ গোস্বামী শ্রদ্ধা শব্দে ব্যাখ্যা করলেন, কৃষ্ণে ভক্তি করিলে সর্বকর্ম কৃত হয়। যদি আমরা কৃষ্ণে ভক্তি বিধান করি তাহলে আমাদের সফল অবসম্ভাবী পাওয়া যাবে, আর যদি চিন্তাটা ওই না হয় তাহলে সবটাই নিষ্ফল হয়ে যাচ্ছে। নারদ পঞ্চরাত্রে নারদ ঋষি লেখা স্মৃতি গ্রন্থ, তার ভিতরে একটা শ্লোক বলছেন, আরাধিত যদি হরিস তপসা ততক্ষণ, ভগবান শ্রীহরি যদি আমার কর্তৃক আরাধিত হন তাহলে তপস্যার কষ্ট কি প্রয়োজন, নারাধিত যদি হরিস তপসা ততক্ষণ, আর ভগবান যদি সন্তুষ্ট না হলেন আমার প্রতি তাহলে তপস্যার কষ্টের কি প্রয়োজন। অন্তর বহির যদি হরিস তপসা ততক্ষণ, অন্তরে বাইরে যদি আমি ভগবান শ্রীহরিকে সন্তুষ্ট করতে পারি তাহলে তপস্যার ক্লেশের প্রয়োজন নেই। নান্তর বহির যদি হরিস তপসা ততক্ষণ, আর ভগবান শ্রীহরি যদি আরাধিত না বলেন, তাকে যদি সন্তুষ্ট করতে না পারলাম, তা যদি সেবা করতে না পারলাম, তারই তপস্যার কি প্রয়োজন। ঠিক কথাগুলো বুঝতে হবে। এইরকম দৌড়ঝাঁপ করবো আমরা, সব দৌড়ঝাঁপের মূল থাকবে কৃষ্ণ ভক্তি। সেটা লাভ করতে গেলে আমি নিজে নিজে পারি না, এই জন্যই গুরু বৈষ্ণবের সেবার দরকার, সাহায্য দরকার, সহানুভূতি দরকার, সহযোগিতা দরকার। সেই কথাই তো শাস্ত্রে বলা আছে। আমার ইচ্ছা অনুসারে যেটা ভালো মনে করি আমি সেইটা নিয়ে আমি চলব, তাহলে সেবা হয় না নিশ্চয়ই। সেই সেবাকে কর্মানের ভিতরে ফেলেছেন, কর্মের বন্ধন দশা গুরুদেব যা বলছেন সেই অনুসারে যদি আমি চলি তাহলে আমার কিছু কল্যাণ হয়, পারমার্থিক কল্যাণ হয়। অর্জুন তিনি প্রথম পড়াতে যেন ফেল করছেন, পরে বুঝতে পারছেন, বলছেন ঠাকুর তুমি তো আমার সখা, তা সখার সঙ্গে তো কোন রকম এ নেই, বিরোধ নেই, মিলিয়ে আছে, কিন্তু আমি দেখছি আমার এই চিন্তাটাই সব শেষ করে দিচ্ছি, তাই আমি বলছি তুমি আমার ভুল মানিয়ে দাও। আমার যে ভুল বিচার রয়েছে কর্মজ্ঞান যোগাযোগ প্রচেষ্টার মধ্যে আমার কিছু বাহাদুরি দেখছি আমি, সব ভুল আমি বুঝতে পারছি, তা কি করব। তুমি আমাকে এমন উপদেশ দাও যে উপদেশে আমার বাস্তব কল্যাণ হয়। আমি যখন মনে করি তুমি আমার সখা তখন আমি সব ভুল করে ফেলি। তাই বলছেন তিনি সখ্য ভাব ছাড়লেন, তিনি ছেড়ে বলছেন আমি দায়িত্বভাবে এলাম, আমি তোমার শিষ্য, আমাকে উপদেশ করো, যাদের চক্রমে আমাকে উপদেশ করো আমি সেইটাই পালন করব। শিষ্য স্নেহম সাধি মানুষ প্রপন্নম, গীতার উপদেশ। হ্যাঁ, শিষ্য মুখে বললেই হয়ে গেল, কৃষ্ণ বিচার করছেন তুমি মুখে বলছো আমি তোমার শিষ্য, কাজের বেলায় করছো না, এটা তো ঠিক নয়, হবে না। তারপরে শিষ্যের কর্তব্য কি? স্বাধীন, তুমি আমাকে শাসন করো ঠাকুর, আমার যা বলছো করতে হচ্ছে সব আমাকে শোধন করে দাও। হবে না, প্র্যাকটিক্যাল ফিল্ড নয়, তোমার কর্তব্য আমি সর্বতোভাবে তোমার কাছে প্রপত্তি স্বীকার করছি, আত্মসমর্পণ করছি, আমি আমার কোন রকম বাহাদুরি রাখছি না, যাতে আমার কল্যাণ হয় সেই কল্যাণই তুমি চিন্তা করো, সেই উপদেশই করো।
তো কৃষ্ণ অর্জুনকে নিয়ে একটা কথা আছে, বৌদ্ধ শাস্ত্রে এইসব কথাগুলো আছে, কর্তব্য সম্বন্ধে বলা আছে, গুরুদেবের কর্তব্য সম্বন্ধে বলা আছে, শিষ্যের কর্তব্য সম্বন্ধে বলা আছে। যিনি অনেককে নিয়ে চলতে পারে তার নিজের কিছু উদারতা আছে, কিন্তু উদারতা দেখাতে গিয়ে যদি আবার লেনিয়েন্স কিছু এসে যায়, গণ্ডগোল হয়ে যায়, খারাপ হবে। সেই জন্যই সেখানে কড়াকড়ি ভাবটা আছে, ওটাও বুঝতে হবে। শাসনের মধ্যে কেমন স্নেহ আছে, কেমন কৃপা আছে, দেশ শাসন অপার্থিব সাধারণ আমি তো বুঝতে পারি না। কান্নাকাটি যদি করে সন্তান সেবক শিষ্য, নিশ্চয়ই ভগবান তাকে জানিয়ে দেন এটা এটা স্বভাব নিয়ম। তাহলে আমি কেন নিচানিছি, নিজের হাতে সব ফেলতে যাচ্ছি। কৃষ্ণ বলছেন কবে তোমার অধিকার আছে, কর্মকর্মে চালাচালিং করছে কেন তুমি, অর্জুনকে বলছেন কর্ম নিয়ে বা অধিকার হচ্ছে মা সবই কথা আছে, বা আমি খেটে খেটে মরবো আর সব কবে সব তুমি নিয়ে নেবে এবার কি। কৃষ্ণ বলছেন না, আমি সেই জন্য বলি তুমি তো বাচ্চা বাচ্চি অবুজ, সেই জন্য যেহেতু আমি গার্জিয়ান সুপ্রিম গার্জিয়ান সেই জন্যে আমি বুঝেছি যে তোমার কর্মস্থানটা দিয়ে দেবো। কর্মফল নেন ভগবান, কর্মফল ভাবে দেন, কিন্তু তার যেটা পরিচিত তার বিরুদ্ধে সব এ করা আছে, উল্টো পাল্টা বলা আছে।
বিশেষ বাড়ি
তারাও গুরু পূজা করে, তারাও গুরু পূজা করে, কিন্তু তাদের বিচারটা কি? গুরু অনবগত সাত, গুরুদের তত্ত্ব সিদ্ধান্ত কিছু জানেন না, তাহলে আবার গুরু কিছু তার জন্য ঠিক এরম ধরনের বিচারগুলো আমাদের বুঝতে হয়। যখনই আমার মনের মধ্যে উকি ঝুঁকি মারে যে গুরুদেব অসম্পূর্ণ, কেন তিনি তো সংসার করেননি, সুতরাং সব প্রশ্নের উত্তর তিনি দিতে পারলেন না, যদি সব প্রশ্নের উত্তর দিতে হয় তাহলে তাকে সংসার করে এসে উত্তর দিতে হবে। যেমন করলেন শঙ্করাচার্য, জিনিসটা তা নয়। গুরু যদি লাখ টাকা তাহলে তার মধ্যে 10,000 টাকা আছে, 5,000 টাকা আছে, 1 টাকাও আছে, তত্ত্ব দর্শন হলোই সবটাই আরো সিদ্ধা নয়। বর্তমানে একটা ব্যাখ্যা আরম্ভ হয়েছে বাজারে, আরো সিদ্ধা আরো সিদ্ধা। আরে আমি যাকে বলছি আরো সিদ্ধা তিনি এ করছেন, তা তিনি তো সেটা নাও হতে পারেন, তাহলে আমি কেন কমেন্ট করতে যাচ্ছি, আমি কেন রিমার্ক পাস করতে যাচ্ছি, কথাগুলো তো রয়েছে সেখানে। শাস্ত্র বলছেন ন নিন্দেত ন প্রশংসেত, হরিগুরু বৈষ্ণবকে নিন্দা করতে যাবে না, আবার প্রশংসা করতে যাবে না। বুঝলে পারে প্রশংসা করা খারাপ? বলে হ্যাঁ, আমি তো তাতে প্রতিষ্ঠিত নেই, আমি কিভাবে বলছি প্রশংসা করছি? সেই জন্য দুটোই নিষেধ করলেন। আর যারা স্থিতপ্রজ্ঞ তাতে প্রতিষ্ঠিত তাদের পক্ষে সবটাই সম্ভব, যখন যে অবস্থায় আছে সেই অবস্থায় সবটাই সম্ভব, তাদের যে কোনো কমেন্টে চাই পূর্ণ তাত্ত্বিক, সেখানে অন্য কোনো বিচারের ক্ষেত্র নাই। আমি যদি গুরু বৈষ্ণবের ভুল দর্শনটি দেখতে যাই তাহলে সবশেষ আমার ভক্তিবিনোদ ঠাকুর লিখলেন সাধু সমগ না হইল হায়, কেন দিন অকারণ করি অর্থ উপার্জন, পরমার্থ রহিল কোথায়, সুবর্ণ করিয়া ত্যাগ তুচ্ছ শ্রেয় অনুরাগ, দুর্ভাগার এই তো লক্ষণ, তো আমি দুর্ভাগা, সেই জন্য ভালো চিন্তা আমি রাখতে পারছি না, আনতে পারছি না, তাহলে কি করব? গুরুদেব যা বলেছেন তার ভিতরে কিছু ভুল আছে, এই জাতীয় ডিটেকশন সর্বদেশের ব্যাপার। আমাদের স্মৃতি শাস্ত্রে এই অনুসারে এক জায়গায় লেখা আছে, সেখানে এরা গুরু পুজো করে বিশেষভাবে, তারা ব্যাস পূজা করে, তারা গুরু পুজো করে, কিন্তু ভিতরে ভিতরে চিন্তা উনি কিছু জানেন না, তত্ত্ব দর্শন উনি জানেন না, তেমন গুরু করে লাল কি ফল হবে তাতে, এটা তো বুঝানো আছে। গুরুদেব যেভাবে গ্রন্থ প্রণয়ন করেছেন প্রকাশ করেছেন সেইভাবেই ওটা প্রকাশ করা দরকার, আর যদি সেখানে এদিক ওদিক করা যায় তারপরে যদি কলম চালানো যায় তাহলে কি হবে? কলম চালান ভীষণ অপরাধে অপরাধ পঙ্কে আমি পতিত হব, আমাকে কি ভার দিয়েছেন ভগবান, তুমি গুরুর উপরে কলম চালিয়ে দাও, নিশ্চয়ই না, ভীষণ অপরাধ। শাস্ত্রের পাঠ যারা পরিবর্তন করে নরকগামী তারা, তাদের কখনোই কল্যাণ হতে পারে না। এখানে ভুল আছে কিছু, ও আমি খুব বড় বাহাদুর সব ঠিক করবার জন্য আমি বসে আছি, আমার গুরুদেব হরিকথা বলবার সময় একটা শ্লোক একটু উল্টোপাল্টা বলেছেন, আমি কি ভাববো ওটা ওর ভুল নয়, তাহলে কি ওটা মহাজন অনুভব আর সব হয়ে একটা শব্দ ভুল হয়ে গেছে ব্যাকরণের, কি বলবো উনি জানেন কিন্তু এখন শ্রীপদটা নাচটা হয়েছে, এইটা বুঝে নিতে হবে। আর যদি আমি গুরুর পর গুরুগিরি করি তাহলে কি হবে, আমি সব জানতাম তাহলে গুরুকে ভুল করে ফেলল। শঙ্করাচার্যের ভিতরে আছে একটা কথা, কি আছে, খনামি সাজ্জন সঙ্গতি রেখা ভগতী ভবার নাম তরণী নৌকা। এখন নৌকা জায়গায় একা না হলে যদি আমি একক বলে ফেলি দেখালে ভুল হয়ে যাবে। তত্ত্ব দর্শনগুলো সব আমাদের বুঝতে হবে। একজন বলছেন শিব ঠাকুর একটা শ্লোক বলেছেন, সেই জিনিসটা তিনি অন্নপূর্ণার মন্দিরে সেইখানে বিরাট সভা হয়েছে, সেইখানে শিব ঠাকুর সাক্ষী দিচ্ছেন কার সম্বন্ধে, শ্রীধর স্বামী সম্বন্ধে। কি বলছেন, শ্রীধর সকল আমাদের শ্রী নৃসিংহ প্রসাদত, এই সাক্ষী কেন শিক্ষককে দিতে হচ্ছে, তিনি তো আমাদের গুরুবর্গ উপরওয়ালা, তাকে আমরা কেন খাটাতে যাচ্ছি, তিনি তো জগতের তত্ত্ব সিদ্ধান্ত প্রতিষ্ঠা করেন, এই জন্য তিনি বৈষ্ণবানের কথা আসম্ভব, এই জন্যে সেই কর্তব্য দায়িত্ব নিয়ে তিনি বসে আছেন, তাকে ওটা করতেই হবে। তো স্বয়ং যমরাজ তিনি একটা কিছু কথা বলছেন, সেখানে বললেন কি অহং বেদমি হয়, তিনি বলেননি বেদমি, কি বলেছেন, অহং ব্যক্তি সুখ ব্যক্তি দেশ ব্যক্তি ন ব্যক্তি বা শ্রীধর ভক্তিয়া ভাগবতং গ্রাহ্যম না বুদ্ধিয়া না চটিকয়া। সেখানেও স্বয়ং যমরাজ পরম বৈষ্ণব তিনি বলতে গিয়েও একটু যেন দেখালেন, একটা ভুল করে ফেললেন, তা আমরা কি বলব যে উনি ব্যাকরণ জানেন না, যমরাজ বৈষ্ণবরাজ যমরাজ তিনি ব্যাকরণ জানেন না, বা তার স্ত্রী শক্তি যার নাম কি, তার স্ত্রীর নাম কি
শ্যামলা,
শ্যামলা দেবী লেখাপড়া জানেন না, তত্ত্ব সিদ্ধান্ত জানেন না, এ বললে পরে যমরাজের প্রতিও অপরাধ হবে আর তার শক্তির প্রতিও অপরাধ হবে, কখনই বলা যাবে না। এটা আমার গুরুদেব কিছু জানেন না, আমার বাপটা বুদ্ধার দ্বারা সব নেড়ে গো, খুব আমি খুব বড় পণ্ডিত, আমার মতো এমন পণ্ডিতা কেউ আছে, জানলেওয়ালা কেউ আছে, তত্ত্ব দর্শনের ক্ষেত্রে ওসব হবে না, চলবে না। আপনারা অনেকে বসে আছেন কিছু কথা শুনবার জন্যে, কিন্তু কথাটা যদি আমি আমার নিজের কথা বলি তাহলে আপনাদের চরণে আমার অপরাধ হয়ে যাবে। তাহলে আপনারা কেন বসে আছেন, নিশ্চয়ই তত্ত্ব সিদ্ধান্ত শুনবার জন্য। তত্ত্ব সিদ্ধান্ত মানে অ্যাক্সিওম্যাটিক ট্রুথ, ইউনিভার্সাল ট্রুথ, বাস্তব সত্য, যেটা স্বয়ং ভগবান বলেছেন গীতা ভাগবতে, যেটা আমার পূর্বপূর্ব গুরুবর্গ বলেছেন, আমি সেই কথাই বলবার জন্য আপনাদের কাছে আমি এখানে বসেছি। এখানে তো অহংকার তো আমার কিছুই থাকা উচিত না, যা আমি বলছি তা তো আমার নয়, আমার উপরওয়ালাদের কথা বলছি, তো সেখানে আমার অভিমান অহংকার আসবে কেন, আমি তো সব সময়ই আমার গুরুবর্গের কথাই বলবো, গোস্বামী অনেক কথাই বলবো, চৈতন্য মহাপ্রভুর কথা বলবো, স্বয়ং রাধা গোবিন্দের কথা বলবো, উপরওয়ালা কথা শুনে, এটাই তো নিয়ম রীতি। তো সব জিনিসটা নিয়ে তো বিচার রয়েছে শাস্ত্রে, মাঝখানে আমি কেন অহংকার করে মরি, এটা তো আমার সেবকত্ব নয়, এটা তো আমার শিষ্যত্ব নয়, সব জিনিসগুলো আমাদের এইভাবেই বুঝে চলতে হবে। গুরুবর্গের কঠোর বাণী আপাত দর্শনে কর্কশ বলে মনে হয়, কিন্তু না, কোন অপসার্থ নাই তার। দুর্ভাগা আমি হতভাগা আমি যেন ঠিক পথে চলতে পারি, সেই জন্যে তাদের স্নেহ শাসন কৃপাপূর্বক আমার উপর। এইটাই আমাদের বুঝতে হবে গুরুদত্ত মানে। আমি গুরু হয়ে বসে গেলাম, সবাই আমাকে পূজা করুক, সবাই আমাকে সেবা করুক, নরকে যাওয়ার পথ। প্রত্যেকটি সেবককে আমি যদি আমার গুরুবর্গের মহিমা প্রচারকারী বা আর নিজেজন এমনি যদি আমি না ভাবতে পারি, চিন্তা করতে না পারি, তাহলে আমার সবটাই পাণ্ডাশ্রম। এর নাম হল গুরুতত্ত্ব, তার কখনো অহংকার নাই। চৈতন্য মহাপ্রভু দক্ষিণ দেশে যাচ্ছেন, এক ব্রাহ্মণ পুষ্ট হয়েছে সব গায়ে, চৈতন্য মহাপ্রভুকে আলিঙ্গন করছেন, সঙ্গে সঙ্গে মিরাকুলাস সব ঠিক হয়ে গেল। তখন তিনি বলছেন, প্রভু তুমি এ কি করলে, এখন আমার অহংকার এসে যাবে। মহাপ্রভু বললেন, তোমার অহংকার কোনদিন আসেনি, আসবে না। কি বললেন তিনি, জীবের দুঃখ নয় করি নরক ভোগ, সচের মামৃত দিয়ে প্রভু ভুজা এদের ভবর। এই তিনি মহাপ্রভুর কাছে প্রার্থনা চাচ্ছেন, প্রার্থনা করছেন, আমি সকলের দুঃখ জ্বালা যন্ত্রণা বিপদ আপদ যা কিছু আছে সব ঠাকুর আমাকে দিয়ে দাও, এর বদলে তুমি এদের সবাইকে তুমি নিজের বলে মনে করো, এদের মুক্তি দাও, এদের ভক্তি দাও। তাহলে সাধু কেমন দয়ালু, কেমন কৃপালু, সবাই ভাবে দু চার দিন খাওয়ার দাব পেলাম, আমরা দু চার দিন জ্বর অসুখ হয়েছে কিছু ওষুধ পেলাম, থাকবার জন্য কিছু ঘর পেলাম, যারা ভোগের চরমে আছে তারা কেন বলছে বলুন তো, পিস পিস শান্তি শান্তি চাই। কালকেই একজন এসেছিলেন, তিনি বলছিলেন কথাটা, আমি তাকে কথাটা তুলে নিয়ে বললাম, আপনি শান্তি চান, আপনার শান্তিটা কিরকম আমি শুনি, আমার শান্তি একরকম, আর তার জনের শান্তি আরেক রকম, সংসারে দুঃখ জ্বালা যন্ত্রণা যত আছে বিপদ আপদ সব দিয়ে দাও ঠাকুর আমাকে, কেন তাহলে তোমাকে স্মরণ করতে পারবো আমি, আর যদি আমি খুব তোপায় করে থাকলাম সংসারে তোমাকে ভুলে যাবো। সেজন্য প্রকৃত ভক্ত যারা তারা জাগতিক যে জাগতিক ভোগ ফেরত চাচ্ছেন না, তারা যে অবস্থায় থাকি না কেন আমার কর্মফল যদি খুব খারাপ হয় তাহলেও ঠাকুর তোমার কাছে প্রার্থনা কি, যদি গমনমধস্ত কর্ম পাশানুবদ্ধ, যদি চকুরবিহীন জায়তে পক্ষী কীটে কৃমিশতমি গত্বা জায়তে চান্তরাত্মা ভবতু মৌরি দৃষ্টে কে সবই ভক্তি। এই প্রার্থনা করছেন, আমি যে অবস্থায় থাকি সেসব আমি আমার কর্মফল খাটাবার জন্য তোমাকে আমি ডাকি না, তোমাকে ভালোবাসি না, আমি তোমাকে বাস্তবে ভাবি, আমার স্বাভাবিক এই ভাবি জীবাত্মার যে স্বরূপ পরমাত্মা ভগবানকে ভালোবাসা, আমি সেই ভাবি তোমাকে ভালোবাসি ঠাকুর, আমি তোমার কাছে জাগতিক কোনো বিষয় আসবে কিছু চাই না, মুক্তি চাই না। কেন, মুক্তি যদি তুমি দিয়ে দাও আর তোমাকে ভুলে যাবো তখন, কেন আমার তো ক্ষতি হলো, তুমি তো দিয়ে দিলে যা চাইলো তুমি তো দিয়ে দেবে। আবার যদি কেউ সত্যিই শরণাগত সমর্পিতাত্মা হন তার জন্য ভগবানের ডিসক্রিপশন আছে, বাচ্চা বাচ্চি আছে, সে কথাও শাস্ত্রে বলা আছে, কৃষ্ণ যদি ছুটে ভক্তি মুক্তি মুক্তি দিয়া কবু ভক্তি ধন না দেন রাখেন লুকাইয়া, এবং ভগবানের পরীক্ষা। আবার পরীক্ষা যখন শেষ হয়ে গেছে আমার, তখন তিনি বলছেন আমি বিজ্ঞ, সেই মূর্খের বিষয় কেন দিব, সচরণ অমৃত দিয়া বিষয় ভুলাইব। তাহলে দেখুন ভগবানের তো দুটোই আছে, আমরা যে ভগবানের কাছে চাচ্ছি ইহজগতের সব কর্মপ্রবাদ্য জীব বিশেষ, আমাদের তো এখানকার জিনিসই চাওয়ার স্বভাব, কিঞ্চন ভক্ত তারা কখনো সব চাচ্ছে না ঠাকুর, আমার যদি কল্যাণ হয় আমার মন্দিরেও সবসময় তোমার চরণ চিন্তা করে, তুমি আমাকে এরকম আশীর্বাদ করো, আমি আর কিছু চাই না তোমার কাছে, ওইটুকুই আমার বক্তব্য, আমার সমস্ত নাই ক্ষমতা নেই, তুমি
ধারণা দিয়ে দাও, আমি
এ সংসারে কোনো কিছু চাই না। দেখুন কি প্রার্থনা গুরুবর্গের, এইটাই হলো বিশেষ উপদেশ নির্দেশ। বদ্ধজী আমরা অনেক কষ্ট পাচ্ছি, নানান রকম ধরনের অসুবিধায় আছি। তারা বলছে কৃষ্ণচরণ চিন্তা করো, বহুদিন ধরে অনেকে ভুগছেন, কিন্তু ঠিক এটা পাচ্ছেন না। কৃষ্ণ ভাগবতে বললেন দ্বাদশ স্কন্ধে ত্রয়োদশ তৃতীয় অধ্যায়ে বলছেন, দেখো যে ভীষণ অসুস্থ শয্যাশায়ী আশাভরসা কম, সে লোকটার জন্য ভগবান চিন্তা করছেন। এইরকম দেখেন জন্মানো ধেয় মৃয়মান আতুরা পতন স্খলন বা দিবস গৃহণ পুমান বিমুক্ত কর্মার কলা উত্তমাঙ্গদিন প্রাপ্নতি যশন্তি নতম করমুজনা। এই কলির মানুষ যারা, কলির প্রভাবে পড়েছে যারা, সব শেষ হয়ে গেছে, বুঝতে পারছে সে, তাহলে সে একবার কৃষ্ণ নাম করতে চায় না, করবে না। এইটাই হলো তাদের সব থেকে বড় দোষ, এইটাই হলো তাদের সব থেকে বড় দোষ। তৈরি কতক্ষণ হলে আমার কত সময় আছে? আমার
10 মিনিট
আরম্ভ হচ্ছে নতুন করে। এ ব্রত আরম্ভ হয়েছে 4 মাস আগে, জানলাম চাতুর্মাস ব্রত। আমাদের দেশে মুনি ঋষিরাও এই ব্রত করেছেন। স্বয়ং চৈতন্য মহাপ্রভু দক্ষিণ দেশে গিয়েও বট্টগৃহেতে এসব ব্রত উদযাপন করেছে। বহু লোকের ধারণা অত কষ্ট কি করা যায়, 4 মাস ধরে ব্রত পালন করা, আমরা 1 মাসই করব। তারা এটা কোথা থেকে বলছেন? চৈতন্য মহাপ্রভু নিজে এই চাতুর্মাস ব্রত পালন করেছেন, আমাদের পূর্ব পূর্ব গুরুবর্গ তারা এই চাতুর্মাস ব্রত পালন করেছেন, মুনি ঋষিগণ এই ব্রত পালন করেছেন, তাহলে আমরা কে এমন বড় বাহাদুর যে তাদের আদেশ নির্দেশ উপদেশ আমরা অস্বীকার করব, অমান্য করব। আজ থেকে 3 মাস কেটে গেছে, চতুর্থ মাসের কাছে আজ পূর্ণিমা, আজ হলো কি ব্রত বলেছে? দামোদর ব্রত। দামোদর তো বাচ্চা, তার আবার কি ব্রত করবো? বাচ্চাটা আবার কি করবে? সে আবার আমাদের কিছু করেনি, সব করে, কিন্তু সেখানে যেহেতু বাচ্চা সেই জন্যে তার শক্তি ছাড়া তিনি নন, সেই জন্য সেখানে কথাটা এসেছে, যদি দামোদর দেবের আরাধনা করতে চাও তাহলে রাধার সঙ্গে নিতে হবে, তাকে রাধাকে সঙ্গে নিতে হবে। হ্যাঁ, এখানে সাধারণ জগতের কোনো কথা নয়, রাধা দামোদর আকাশ প্রদীপ দিতে হচ্ছে, সেখানে রাধার সঙ্গে দামোদরকে প্রণাম করতে হচ্ছে, প্রদীপ দিতে হচ্ছে, তাহলে শক্তিকে ছাড়িত শক্তিমানের পরিচয় নাই। আবার শক্তিমানকে যদি অস্বীকার করি, কেবল শক্তিকে মানে, তাহলে হবে না, কথাটা ভুল হয়ে যাবে। রাধাকৃষ্ণ হয়েছে দুই একই স্বরূপ, লীলারস আস্বাদিতে ধরে দুই রূপ, তত্ত্ববস্তু হচ্ছেন কৃষ্ণ সর্বশক্তিমান অখিল সমৃত মূর্তি। আর যখন লীলা করতে চাচ্ছেন সেই তত্ত্ববস্তু, তখন রাধা এবং গোবিন্দ দুই পৃথক মূর্তিতে অবস্থিত, কিন্তু দুই এক। এসব কথাগুলো তত্ত্ব দর্শনে শিখানো আছে, গোস্বামী গ্রন্থে শাস্ত্রতে সব জায়গায় বলা আছে, আমরা তো বুঝি না। এটা শক্তি ছাড়া শক্তিমান নন, আবার শক্তিমান ছাড়াও শক্তি নন, শক্তির কোনো পরিচয় নেই। ভগবান সুপ্রিম অথরিটি, কিন্তু তিনি নিজে বলছেন, দেখো যারা শুধু আমার নাম করে আমি
সন্তুষ্ট হই না তাদের পরে। কৃষ্ণ বলছেন নিজে আমি তাদের পরে সন্তুষ্ট হই না, কেন? আর একজন আছে আমার, তার নাম সঙ্গে করতে হবে, তা নাহলে তোমার আমার নাম দেওয়া সম্পূর্ণ হবে না। কি? রাধা সহিত বিনোদ বিহারী, রাধা সহিত শ্যাম সুন্দর, রাধা সহিত কে? রাধা মদন মোহন, রাধা গোবিন্দ, রাধা গোপীনাথ, কথাগুলো তো এরকম আছে। যদি ডাকি আর মাকে যদি অবহেলা করি বা এ করি না, সহজেই মা রাগ করবে, শক্তি তো। আবার উল্টোটা যদি হয়, শুধু মাকেই ডাকলাম বাপকে ডাকলাম না, অসুবিধা? শিবঠাকুর পরামর্শ না, তাকেই ডাকলাম, শিবানীকে ডাকলাম না, শিবঠাকুর রাগ করবে? করেন, আইনে আছে, শাস্ত্রে লেখা আছে, দুজনকেই করতে হবে, দুজনকেই ডাকতে হবে। কেউ কমানন, এসব তত্ত্ব দর্শনগুলো খুব সুন্দর ভাবে বুঝানো আছে। তা আজ ওই ব্রত আরম্ভ হচ্ছে যাকে বলে দামোদর ব্রত, কার্তিক ব্রত তাকে বলে। এই কার্তিক মাসের অধিষ্ঠাত্রী দেবী হলেন রাধারানী, সুতরাং তাকে বাদ দিয়ে তো আমার দামোদরের কৃপা লাভ সম্ভব না, তার সঙ্গেই ডাকতে হবে। নম রাধিকা ওই তদীয় প্রিয়া ওই নম অনন্ত লীলায় দেবায় তুব্বম, এই তো প্রণাম করছি আমরা। রাধারানীকে বাদ দিয়ে কৃষ্ণ সন্তুষ্ট হন না, তার একান্ত ভক্তকে বাদ দিয়ে কৃষ্ণ সন্তুষ্ট হন না। তুমি শুধু আমাকে ডাকছো হবে না, আমার ভক্তের মাধ্যমে তুমি আসো, আমাকে সোজাসুজি ডাকলে আমি অত ভালো পাই না। বিচার শাস্ত্রে এইসব কথাগুলো আছে, আরাধনানুসারেষাম কৃষ্ণ রাধাধনোপরম তস্মাৎ পরপরমে দেবী তদীয়ানাং সমর্চনম। প্রশ্নটা কে করলেন? শিবানী পার্বতী প্রশ্ন করেছেন শিব ঠাকুরের কাছে, আর উত্তর দিচ্ছেন দেখো তোমার বিচারটা ভুল হয়ে গেল, পার্বতীকে বলছেন শিব ঠাকুর। ভগবান সব থেকে সর্বারাধ্য তত্ত্ব, পরমভাজনীয় বস্তু, কিন্তু তার ভক্তকে বাদ দিয়ে তো তিনি পূজালেন না। এসব কথাগুলো আপনারা কতটুকু শুনেছেন জানি না, কিন্তু গৌড়ীয় বৈষ্ণব জগতে এই সমস্ত শাস্ত্রের সার জ্যেষ্ঠ সামারি সব এই করে তারা তো এগুলো জানিয়েছেন। বহু কথা শুনলে নূতন নূতন মনে হবে, কিন্তু কিছুই নূতন নয়, সব পুরাতন। পুরাণ ইতি পুরাণম, বেদান্ত উপনিষদের আগে পুরাণ তৈরি হয়েছে, একথা শুনলে তো আপনারা অবাক হয়ে যাবেন। বর্তমানে সব তত্ত্ব দর্শনটা একটা এর ভিতরে এনে সব করতে চাইছে পাশ্চাত্য দার্শনিক, জিনিসটা তো তা নয়। ভাগবত আগে হলো না মহাভারত আগে হলো? আপনারা জিজ্ঞেস করলে আপনার ভালোই করলেন মহাভারত আগে হয়েছে না, ভাগবতই আগে হয়েছে বললে এইসব কথাগুলো প্রমাণ দিয়ে বলে হ্যাঁ আছে তো। যত রিসার্চ স্কলার আছেন তারা আসুন, আলোচনা করুন এসব নিয়ে, এসব জিনিস তো জানা নেই। আমাদের যে সম্পদ রয়েছে হিডেন ট্রেজার গুপ্তধন, সে নিয়ে আলোচনা আমরা করি না, সুতরাং ওটা আমাদের কাছ থেকে অপরিচিত অনেক দেশ, এসব কথা আমাদের আলোচনা করা দরকার। গৌরীমার কিছু না তার অন্তত এইটুকু কথা ছাড়া বলবেই, গুরুবর্গের কথা দিক ব্যাখ্যা চিন্তা করুন, এক একজন লোকের 200-250 গ্রন্থ লেখা সম্ভব জীবনে, সমস্ত বেদান্ত পণ্ডিতদের সব চেয়ে সবাই করেছেন। এটা দত্তবীরেন ঠাকুর, তিনি এখানে এসেছেন এই কারণে এসে তার আত্মজীবনীতে রয়েছে আমরা পাচ্ছি, কিন্তু তো ম্যাজিস্ট্রেট ছিলেন, তিনি এসেছেন প্রচার করেছেন, প্রচার করেছেন, ওটা তার কাছে এটা অফিসার ছিলেন, তিনি ওরা বাচ্চা দেখুন চিন্তা করুন সব কথাগুলো।
হরে কৃষ্ণ
তো আমাদের চিন্তার বিষয়, হরে কৃষ্ণ হয়ে গেছে সুতরাং আর আমার মালা চলবে না, মনে হচ্ছে উনি কি করছেন টেন ওদের হয়তো শেষ হচ্ছে। আমরা সবই কি করবো, আমাদের এই যে সহজ সরল অন্তঃকরণ নিয়ে হরে কৃষ্ণের কাছে এগো, তার অনুগত্যে এগো চৈতন্য মহাপ্রভুর কাছে, নিত্যানন্দ প্রভুর কাছে এগো, তাদের অনুগত্যে আমরা রাধা কৃষ্ণের ভজন করব। কোথায় যাব আমরা প্রশ্ন, এই মায়াদেবীর এই চতুর্থ ব্রহ্মাণ্ডের ভিতরে যে কোনো জায়গায় আমি থাকি মন্দন দর্শন সোনার চেন দিয়ে যদি আমাকে বাঁধা হয় তাহলে বদ্ধ দর্শন, রূপর চেন দিয়ে যদি বাঁধা হয় আমাকে বদ্ধ দর্শন, তামার চেন দিয়ে যদি বাঁধা হয় আমার বদ্ধ দর্শন, লোহার চেন দিয়ে যদি বাঁধা হয় আমাকে বদ্ধ দর্শন, কেন এই বদ্ধ দর্শার মধ্যে থাকবো? সেই জন্য বিরজা মানে তিনটে গুণ যেখানে সাম্যাবস্থা পেয়েছে সেখান থেকে পেরিয়ে গিয়ে ব্রহ্মলোক, তারপরে বৈকুণ্ঠ, বৈকুণ্ঠের ঊর্ধ্ব অর্ধেক হচ্ছে বৈষ্ণববৃন্দাবন। আমরা তো সেখানে মানুষ করতে চাই, সুতরাং কাজটা তো সেরকমই করতে হবে, সাধারণ জন তো সেরকমই করতে হবে। আমি যদি এমনই করি, আমাকে যদি ভগবান পরীক্ষা করেন তুমি কি চাও, না আমি কিছু চাই না, দুধের কাছে থাকুক যেন আমার সন্তান, বোকার মতো কথা। অন্নপূর্ণা উত্তরীরা জমিনে বলিয়া ডাকিলা পাটনি, সেই ঘাটে খেয়া দেয় ঈশ্বরী পাটনি, তারা এনে লোক আমার সন্তান পরিচয় না দিলে পরিচয় না দিবার, ভাই করে কি জানি কে দিবে ব্যাপার, তো বলছে জানো তো স্বামীর নাম নাই ধরে না, ঘুরিয়ে ঘুরিয়ে বলছেন অন্নপূর্ণ কোত্তরের প্রধান পিতামহ বংশ জাত পরমকুলীন স্বামী নন্দ বংশ খ্যাত পিতামহ দিলামরে অন্নপূর্ণ নাম, অনেকে পথিতে পথি মরলাম পথি বৃত্ত পথি সিদ্ধি তো নিপুণ কোন গুণ নাই তার কপালে আগুন। ওই ঘুরিয়ে ঘুরিয়ে শিবতত্ত্ব বলছেন তিনি, তত্ত্ব দর্শনটা এইরকম, সেটা তো সবাই মেনে নেবে ইউনিভার্সাল ট্রুথ, এর ভিতরে আমারটা বড় তোমারটা কমা এসব বিচারের কথা নেই, তত্ত্ব দর্শনে যেটা আসবে সেটা সবাই মেনে নেবে, সেখানে তো কোনো গণ্ডগোল নাই, আমরা ঠিক সেইভাবেই চলব। তত্ত্ব দর্শন যদি আমরা না জানি আর না জেনে যদি এই জগৎ থেকে চলে যায় তাহলে আমাদের তো কিছুই মঙ্গল হলো না। একজন মেয়ে ছিল, তিনি প্রশ্ন করেছেন তার স্বামীর কাছে, স্বামী হলেন কে, ঋষি একজন জাগ্রবণ করেছে, আর তার স্ত্রী হচ্ছে কে গার্গি, গর্ভ ঋষির মেয়ের নাম গার্গি, আমার এর স্ত্রীর নাম হলো গার্গি। তিনি বলছেন তুমি তর্ক করো না গার্গি, বৈদিক বিদুষী মহিলা, দেবের বিচার হচ্ছে স্বামীর সঙ্গে, স্বামী কে জাগ্রবণ করিস, জিজ্ঞাসা করেছেন কে ব্রাহ্মণ, বললেন যারা ভগবানের উপরে পূর্ণ নির্ভরশীল তারাই হচ্ছেন ব্রাহ্মণ, যারা পূর্ণ তত্ত্ব দর্শন লাভ করেছেন তারা হলেন ব্রাহ্মণ। আর ব্রাহ্মণ শব্দের উঠোটা কি, বললেন ব্রাহ্মণ হল কৃপণ, ভগবানকে জানলো না, কৃষ্ণ হরি বার করে সংসারে আইনু নিচে মায়াবদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু, বুঝতে পারল না এর দর্শন অঙ্গা দিয়ে বিদিত্বা অসমান প্রকাশ প্রীতি সেই ভগবান হল, যিনি এই জগতে এসে আত্মদর্শন জেনে চলে যাচ্ছেন তিনি হলেন প্রকৃত ব্রাহ্মণ, আর তার উগ্র হল কৃপণ, আত্মা করলেন চিন্তা করলেন না যিনি এই তো দর্শন অঙ্গা গিয়ে অবিদিত্ব আত্মা লোকাত প্রীতি সেই কৃপণ। সুতরাং এই কথাটা তুমি বুঝবে, সব সাধন ভোজনের ব্যাপার নিয়ে সব শ্রেষ্ঠত্ব নিকৃষ্টত্ব, সকল জন্মে মাতা পিতা মাতা সবই পায়, কৃষ্ণ গুরু নেহিলে ভজ হইয়ায় সেই সে ধর্মবন্ধু সেই পিতামাতা শ্রীকৃষ্ণ চরণে যেই প্রেম ভক্তিদাতা, সমাজে আমি পিতা মাতা সবাই পায়, কৃষ্ণ যে গুরু নাই মেরে ভজবে গিয়া যত এ আছেন আশ্রমী এবং ধরণী এদের সকলেরই হরিভজন করার কথা কেন তারা এই করে করছে কেন।